মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন তার চোখের তারায়ের দ্বিতীয় এবং শেষ অডিও টিজার। অজয় নদে বান দেখেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। পয়লা জুলাই প্রি বুকিং শুরু হওয়ার পর থেকে বান দেখেছে আমাদের ইমেল ইনবক্স আর ফেসবুক পেজে, আর সেই বন্যায় ভেসে চলেছি আমরা। হাজারো প্রশ্নের ভিড়ে আমরা রীতিমতো নাজেহাল, সেই সঙ্গে তরতরিয়ে এগিয়ে চলেছে বইয়ের প্রি বুকিং। এখনও যদি না করে থাকেন তবে নিচে দেওয়া থাকল লিঙ্ক, সেই লিঙ্কের সুতো ধরে এক্ষুনি চলে আসুন বিভা পাবলিকেশনের অফিসিয়াল ঠিকানায়। আজ আপনাদের সবার জন্য রইল তার চোখের তারায়ের দ্বিতীয় এবং শেষ টিজার। ভালো কথা, বইটা হাতে পেলে নিজের এক কপি ছবি সহ একটা রিভিউ লিখে পাঠাতে পারেন আমাদের। বাছাই করা কিছু রিভিউ আমরা পাবলিশ করব আমাদের ফেসবুক পেজে। শুনতে থাকুন তার চোখের তারায়ের শেষ টিজার। পাঁচিলের ভাঙা ফাটল দিয়ে ভিতরে ঢুকে এলো ছেলের দল। এই ফাটলটার আগে অবধি ওরা চারপাশে দেখে শুনে সাবধানে পা চালায়। কেউ দেখে ফেললে নিজেদের মধ্যে গল্প করার অছিলায় না দেখার ভান করে। ফাটলের সামনে এলেই সবার শরীরে বিদ্যুৎ খেলে যায়। তখন এদের মধ্যে দু একজন মাতব্বর আগে ফাটলের ভিতরে উঁকি মেরে দেখে নেয় ভিতর থেকে কেউ লক্ষ্য করছে কিনা। কেউ নেই দেখলে দ্রুত ইশারা করে সবাইকে ভিতরে আসার ইঙ্গিত দিয়ে দেয়। তারপরেই ছোট দলটার মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়, যে যাকে পারে ঠেলাঠেলি করে ঢুকে আসে ভিতরে। এদের মধ্যে মাধব নামে ছেলেটা একটু দুর্বল, তার উপরে কয়েক বছর ধরে ক্রমাগত আমাশায় ভুগে শরীরটাও চালতার মতো শুকিয়ে গেছে। সেই ঢোকে সবার শেষে, ঢুকে খানিকক্ষণ জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর বাকিদের ধরতে সজোরে দৌড় মারে। ভিতরে ঢুকে আর গা ঢাকা দিতে হয় না ওদের, জমিদার বাড়ির ভিতরে ওদের উপর নজর রাখার কেউ নেই। মাতব্বরদের একজন হলো হরে, তার চেহারাটা একটু গাঁট্টা গোট্টা, তাছাড়া সে পড়াশোনাতেও চৌকস, ভয়ানক স্মৃতিধর। বাকি ছেলেরা যখন তেরোর নাম তার শেষের দিকে এসেই হোঁচট খায় তখন হরে গড়গড় করে 23 এমনকি 27 অব্দি বলে যেতে পারে, ফলে বাকি ছেলেপুলেদের তাকে নেতা জ্ঞান করতে খুব একটা সম্মানে লাগে না। আজ হরে ভিতরে ঢুকেই মাটি থেকে একটা লাঠি তুলে নিল, তারপর চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে রায় দিল,
আলো পড়ে গেছে, লুকোচুরি জমবে ভালো।
সামনে জনাচারেক ছেলের মধ্যে একটা প্রতিবাদের রেশ ওঠে, ওতে নাকি হরে বারবার কোনো এক কারণে জিতে যায়। আজ অন্য কিছু খেলা হবে, হাত তুলে গণ্ডগোলটা থামায় হরে, তারপর আশ্বস্ত করে বলে,
আজ আমার শরীরটা ভাল লাগছে না রে, তোরা খেল আমি দেখি।
খানিক গাঁই গুঁই হলো, শেষে লুকোচুরি ঠিক হল। এখন মোমের শিখার শেষ প্রান্তের রঙে রেঙে খানিকটা সন্ধে নেমে পড়েছে, মহলের দিকের আলোগুলো এই ফাঁকে জ্বালিয়ে দিয়েছে কেউ। গোটা জমিদার বাড়িটা ঘুমন্ত পাহাড়ের মতো বিস্তীর্ণ জায়গা জুড়ে শুয়ে আছে। তার গা থেকে একটু আগেই মরা রোদ নিভতে নিভতে একেবারে বিলীন হয়ে এসেছে। দক্ষিণের অন্তর্মহলের ভিতরে কয়েকটা ঘর থেকে হ্যারিকেনের আলো দেখা যাচ্ছে, সেই সঙ্গে এক টানা ঝিঁঝি ডেকে চলেছে ঘাস পাতার আড়াল থেকে। স্যাঁতস্যাঁতে সন্ধ্যের গন্ধ নামছে বাতাসে, কান পাতলে শোনা যায় হালকা বাঁশির শিশের মতো হিস হিস আওয়াজ। সাপের আওয়াজ কি হতেও পারে? এই ছেলেরা সাপে ভয় পায় না, ওদের কাছে সন্ধ্যের জমিদার বাড়িটা এক অবাক বিস্ময়ের সন্ধান দেয়। সারাদিন দু পাঁচজন টুরিস্ট ভিড় করে এখানে। পাঁচটায় সদরের দরজা বন্ধ হলে বাড়ির বাইরে এই পিছনের দিকটা একেবারে ফাঁকা হয়ে যায়। সেই সুযোগে সবার চোখ এড়িয়ে তার ভিতরেই দৌড়াদৌড়ি করে খেলা করে স্কুল ফেরত ছেলেরা। ওদের কলার আওয়াজ পেয়ে সদরের দারোয়ান কাশীনাথ একবার দেখতে এসেছিল এদিকটা। এমনিতে জমিদার বাড়ির চত্বরে বিশেষ অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেওয়ার নিয়ম নেই, কিন্তু কাশীনাথের সঙ্গে একরকম চুক্তি হয়ে গেছে এই বাচ্চাগুলোর। এখানে কাছে পিঠে কোনো দোকান নেই, এরা রোজ স্কুলের সামনে মনিহারি দোকান থেকে কাশীনাথের জন্য বিড়ির প্যাকেট এনে দেয়। কাশীনাথও বিড়ি পেয়ে খুশি হয়ে তাদের ঘণ্টা খানেক এখানে থাকার অনুমতি দেয়। আজও তাদেরকে দেখে বিশেষ আপত্তি করে না কাশীনাথ। হরে বিড়ির প্যাকেট এগিয়ে দিতে একবার ভারী গলায় সে বলে,
শীতকাল পড়লে একটু জলদি আসতে হয়, অন্ধকারে তোমরা খেলা করো, আর কিছু হলে আমার চাকরিটা যাক।
হরে কান দেয় না কথাটায়। কাশীনাথ তার পাশে বসে পড়ে বিড়িতে এক টান দেয়, তারপর কণ্ঠ নামিয়ে বলে,
মলে ভূত আছে তা জানো?
একটা ফুৎকার করে হরে,
ওই সব ছেলে বলানো গল্প বলে লাভ নেই দাদু, আমাদের স্কুলে বলেছে ভূত বলে কিচ্ছু নেই।
কথাটা মেনে নিতে পারে না বৃদ্ধ কাশীনাথ, গুনগুন করে বলে,
নাও যদি থাকবে তাহলে আমি কারে দেখলাম।
তুমি আবার কি দেখলে?
অর্ধেক কৌতূহল দেখায় হরে।
তা বললি তুমি বিশ্বাস করবে না, একটা মেয়ে ছেলে ঘুরি বেড়ায় এখানে, একদিন রাতে থাকলেই দেখতে পাবে।
বাকি অর্ধেক কৌতূহল জেগে ওঠে হরের, সেই সঙ্গে ভুরু দুটো কুচকে ওঠে। কাশীনাথের দিকে ফিরে কিছু একটা বলতে যাচ্ছিল সে, এমন সময় অন্য একটা গলা পিছন থেকে শুনে ঘুরে তাকায়।
কি ব্যাপার?
অন্তর্মহলের বেড়ার থেকে খানিকটা দূরে যেখানে তারা বসেছে তার পিছন দিয়ে প্রাসাদের চাতাল পেরিয়ে দিঘির দিকে যাবার রাস্তা। সেই রাস্তা দিয়ে যেতে যেতে ওদের দেখতে পেয়ে আওয়াজ দিয়েছে একটা লোক, কাশীনাথ দেখে চেনে। বাড়ির উত্তরের মহলে কিছু অংশের মেরামতের বন্দোবস্ত করা হয়েছিল, সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ইনি এসেছেন, আপাতত উত্তর প্রাসাদের একটা ঘরেই রয়েছেন। কাশীনাথকে বিড়ি টানতে দেখে মুচকি হেসে তিনি বললেন,
বাহ, এখানেও ঘুষটুসের কারবার চলে দেখছি।
বিড়িটা মুখ থেকে সরিয়ে একটা অপ্রস্তুত হাসি হাসে কাশীনাথ, তারপর ব্যাপারটাকে সামলে বলে,
আগে আপনি এইদিকে সন্ধ্যেবেলা কেন আসেন বাবু? সাপের উৎপাত। আমার আবার একটু সন্ধ্যের হাওয়াটা না খেলে কাজে মন লাগে না, বিশেষ করে এখানে দিঘিটা দেখার পর থেকে তো আর লোভ সামলাতে পারি না।
রাতে একটু তাড়াতাড়ি আসবেন বাবু, কোথায় কি থাকে?
কি আবার থাকবে, ওসব ভূতের গল্প তুমি বাচ্চাদের শুনিও, বরঞ্চ গেটটা ফাঁকা রেখো না, ভিতরে ঢুকে কে কি হাতিয়ে নেবে।
বলতে বলতে পা চালিয়ে দিঘির দিকে চলে যায় লোকটা। দুবলা মাধবকেই প্রথম চোর করা হয়েছে, বাকিরা গিয়ে লুকিয়েছে উত্তরের অন্দর মহলে। দিঘির পাড় বরাবর এগিয়ে যায় মাধব। পিছন থেকে বন্ধুদের ডাক তার কানে একটু একটু করে মিলিয়ে আসে। এতক্ষণে আকাশে গোল চাঁদ উঠেছে, দিঘির জলে ছায়া পড়েছে তার, ওপারের গাছগুলোর মাথা বেয়ে আধার নেমে আসছে পাড়ে। গাটা ছমছম করে উঠল মাধবের, অবশ্য আরেকটু কাছে আসতেই ভয়টা কেটে গেল। দিঘির পাড়েই একটা লোক বসে আছে, দুটো হাত পিছনে ছড়িয়ে দূরের দিকে চেয়ে আছে এক টানা। পিছনে পায়ের আওয়াজ পেয়ে একবার ঘুরে তাকালো লোকটা, মাধবকে দেখতে পেয়ে তাকে হাতের ইশারায় কাছে ডাকল। বাকিদের ভালো জায়গা খুঁজে লুকাতে একটু সময় লাগবে,
মাধব খুব একটা আপত্তি না করে এগিয়ে গেল। লোকটা মাধবের পিঠে একটা হাত রেখে বলল, তোরা যে এখানে খেলতে আসিস ভয় করে না? মাথা নাড়ে মাধব, মনে মনে 1 থেকে 40 গুনতে শুরু করে। লোকটা একটু অবজ্ঞার হাসি হেসে বলে, যদি এই জলে পড়ে যাস? তুই সাঁতার জানিস? গুনতে গুনতেই উপর নিচে মাথা নেড়ে জবাব দেয় মাধব, সে তো আমিও জানি, কিন্তু তো কেমন ভয় লাগে জানিস। লোকটাকে একটু ভাবুক দেখায়, দূরে অদৃশ্য চাঁদের দিকে চেয়ে থাকতে থাকতে বলে, কি জানি এই দিঘির পাড়টা এলেই মনে হয় কি যেন তাকিয়ে আছে আমার দিকে। যাক, তোর মনে হয় না? আবার মাথা নাড়ে মাধব, একটু একটু ভয় যে তার লাগে না তা নয়, কিন্তু বাইরের লোকের কাছে সেটা স্বীকার করে ফেললে আরো বেশি করে হাবাগোবা বলে বদনাম রুটে যাবে। লোকটা কিন্তু থামে না, যেন নিজেকেই বলছে, এইভাবে বলে যেতে থাকে, খালি মনে হয় কেউ যেন জলের দিকে টানছে, এই বুঝি টেনে নিয়ে গিয়ে ফেলবে। মাধবের গোনা শেষ হয়ে গেছিল, সে আর না দাঁড়িয়ে দৌড় দিল ভাঙা অন্দরমহলের দিকে। নরম ঘাসের উপর দিয়ে তার পায়ের আওয়াজ শোনা গেল বেশ জোরে, ক্রমশ মিলিয়ে এল। রাত আরেকটু বেড়ে উঠতে জায়গাটা ছেড়ে ছেলের দল একে একে বাড়ি চলে গেল। মহিতোষ কিন্তু দিঘির পাড় থেকে উঠল না, আজ যেন তাকে নেশায় পেয়েছে, উঠতে ইচ্ছা করছে না। দূর গাছের ফাঁক দিয়ে হাওয়া এসে মাঝে মাঝেই ঢেউ খেলিয়ে দিচ্ছে জলের উপরে, তাছাড়া কি আশ্চর্য শান্ত জলটা, একটা মাছও কি নেই। পিছনে একটা পায়ের আওয়াজ পেয়ে ফিরে তাকালো মহিতোষ, এখন কে আসতে পারে? দারোয়ান কাশীনাথ নাকি অন্য কেউ? পিছন ফিরে কিন্তু কাউকে দেখতে পেল না সে, শুধু দমকা হাওয়ার একটা ঝাপটা এসে লাগল মুখে, চুল উড়িয়ে দিল। বহু দূর থেকে গুনগুন করে একটা গান ভেসে আসছে যেন, খুব করুণ সুরে কেউ বাঁশি বাজাচ্ছে, ভারী চেনা সুরটা। মাথা সামনে ঘুরিয়ে নিয়েছিল মহিতোষ, সঙ্গে সঙ্গে আবার মনে হলো কেউ এসে দাঁড়িয়েছে পিছনে। পিছনের জমিটা পুরোটাই ঘাসের, তার উপরে কেউ হাঁটলে ঠিক এরকমই শব্দ হবার কথা, কিন্তু কই, কেউ তো নেই। উঠে দাঁড়ায় মহিতোষ, হাতে টর্চটা জেলে একবার পুরো জায়গাটা দেখে নেয়। শুধু যে এই জায়গাটায় জনপ্রাণী নেই তাই নয়, এখানে একবার এসে দাঁড়ালে মনে হয় গোটা পৃথিবীটাই আচমকা ফাঁকা হয়ে গেছে। কে ওখানে? একটা ঝোপ নড়ে উঠতে সেদিকে আলো ফেলে মহিতোষ, চারিদিকটা ভালো করে দেখে একটা ছোট লাঠি খুঁজে নেয়। তার কাছে আপাতত দামি কিছু নেই, তাও কারো খারাপ উদ্দেশ্য থাকতেই পারে। টর্চটা ঝোপের উপরে ধরে লাঠিটা উঁচিয়ে এগিয়ে যায় মহিতোষ, এখনো নড়ছে ঝোপের পাতাগুলো, কিছু একটা আছে ওখানে তা নিয়ে সন্দেহ নেই। গুনগুন করে বাঁশির আওয়াজটা
বেড়ে উঠেছে। কাঁপা কাঁপা হাতে লাঠিটা দিয়ে ঝোপের একটা ডালকে এক পাশে চেপে ধরে মহিতোষ। তারপর এক ঝটকায় সজোরে একটা বাড়ি মারে তার উপরে। না, কিছু নেই। ঝোপের ভিতরে ছেলেদের ফেলে যাওয়া একটা বল চোখে পড়ল। অথচ একটু আগেই কাউকে এখানে হাঁটতে শুনেছে সে। গেল কোথায় তাহলে লোকটা? মহিতোষ ভীতু নয়, তাই যদি হতো তাহলে এই মুহূর্তেই সে ঊর্ধ্বশ্বাসে প্রাসাদের দিকে দৌড় দিত। তার বদলে লাঠিটা আরো শক্ত করে ধরে সে জলের দিকে তাকাল। সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা হিম হয়ে গেল তার। মনে হলো এতক্ষণ যেন জলের ভিতর থেকে মুখ তুলে কেউ তাকিয়েছিল তার দিকে। সে ফিরে তাকাতেই মাথা নামিয়ে নিয়েছে। শান্ত জলের সেই জায়গাটায় এখনো গোল হয়ে ঢেউ খেলে যাচ্ছে। এইবার সত্যিকারের ভয় লাগলো মহিতোষের। জলের দিকে এক পা করে এগিয়ে গেল সে। সত্যি কেউ আছে এখানে, শুধু এই জলের ধারে নয়, এই প্রাচীন জমিদার বাড়ির আনাচে কানাচে বিরাট সিমেন্টের থামে শ্যাওলা ধরা শ্বেতপাথরের মূর্তিগুলোর নিশ্চল চোখে জীবন্ত কিছু লুকিয়ে আছে সবার চোখের আড়ালে। খুন, ক্ষোভ, প্রতিহিংসা, অত্যাচারের যে গোপন উপাখ্যান ইতিহাস তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রাখে, আজ যেন তা উজাড় করে দেখাতে এতটুকু আপত্তি নেই তার। মাছের ঘাই মারার মতো একটা গোল ঢেউ চারপাশে ছড়িয়ে যাচ্ছে। দিঘির সেই জায়গাটায় এক টানা তাকিয়ে থাকলো মহিতোষ। তার সমস্ত ইন্দ্রিয় এখন একটু বেশি সজাগ হয়ে উঠেছে। গোল ঢেউটার উপরে স্থির হয়ে রয়েছে টর্চের আলো। জলের উপরে ভেসে থাকা কয়েকটা খড়ের টুকরো সত্য মিলিয়ে যাওয়া স্রোতের ধাক্কায় এখনো ভেসে চলেছে। জলের উপরে এসে পড়া তারার আলোগুলোর দিকে তাকিয়ে একটা ভাবনা চেপে ধরল মহিতোষকে। আজ যে তারাগুলোকে সে জলের উপরে দেখছে তার বেশিরভাগই আজ মৃত। কোনো এক সময় জীবিত ছিল তারা। পৃথিবী থেকে তাদের দূরত্ব এত বেশি যে মানুষের চোখে যতদিনে সেই আলো পৌঁছায় ততদিনে তারা আলো শেষ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই জমিদার বাড়িতে আজ থেকে 150 বছর আগে যারা থাকত তাদের কেউ আর বেঁচে নেই। তবুও হয়তো তাদের জীবিত সময়ের আলো আজও ইতিহাসের বুক চিরে ঘুরে বেড়ায় এ বাড়ির আনাচে কানাচে। এমনকি কিছু আছে যা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় না, এমন কিছু যা যুগের পর যুগ সময়ের বেড়াজাল পেরিয়ে হিসেব রেখে যায় সমস্ত ভাঙা করার। উত্তরটা একটু পরেই পেল মহিতোষ। পরদিন সকালে মহিতোষকে না পেয়ে একটু ঘাবড়ে গেল কাশীনাথ। রোজ সকালে সে এখানেই চা রেখে যায়, আজ বাইরে থেকে কড়া নাড়তে গিয়ে খেয়াল হলো দরজা বাইরে থেকেই বন্ধ। মানে মহিতোষ এখনো দিঘির ধার থেকে ফেরেনি। রাতে কি ওখানেই ঘুমিয়ে পড়েছে নাকি? ঘড়িটা একবার দেখে নিয়ে সন্দেহ আরও দৃঢ় হলো কাশীনাথের। এত বেলা অবধি দিঘির ধারে শুয়ে থাকলে চোখে আলো পড়েই ঘুম ভেঙে যাওয়ার কথা, এখনো তাহলে ফিরল না কেন?
চাটা রান্নাঘরেই রেখে এসে সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলো কাশীনাথ। বাইরের চাতালে এখন সকালের রোদ মেলা বসিয়েছে, সেটা পার করে খানিকটা ধীর পায়ে সে দিঘির দিকে এগিয়ে গেল। ঝকঝকে আয়নার মতো দিঘির জল নিস্তরঙ্গ হয়ে শুয়ে আছে, একটি ঢিমে হাওয়া বয়ে চলেছে ক্রমাগত। দিঘির পাড় ফাঁকা, মানুষজনের কোনো চিহ্ন নেই সেখানে। এতক্ষণে মনটা কেমন কুডাক ডেকে উঠল কাশীনাথের। তবে কি সকালে উঠে বাইরে কোথাও গেছেন? কিন্তু দেউড়ির দরজা তো এখনো খোলেনি কাশীনাথ, দরজা বন্ধ থাকলে লোকটা যাবে কোথায়? অবশ্য জমিদার বাড়ি নেহাত ছোট নয়, অন্য কোনো মহলে গিয়ে থাকলে না। কাশীনাথ মাথা নাড়ে, মহিতোষ বসুকে সে যতটা চিনেছে তাতে লোকটা সকালে উঠে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াবার লোক নয়। তাহলে একবার পিছনে তাকিয়ে কিছু লোকজনকে এগিয়ে আসতে দেখল কাশীনাথ। এরা এই বাড়িরই ভাড়াটে, সকালে দিঘির ধারে হাঁটতে আসেন। এদের মধ্যেও দেখা গেল না মহিতোষ বসুকে। সে ফিরে আসতে যাচ্ছিল এমন সময় দিঘির ধারে কিছু একটা জিনিসে চোখ পড়তে সে থমকে দাঁড়ালো। দিঘির ঠিক ধারেই জলের ছাট লেগে মাটি নরম হয়ে আছে, তার উপরে কয়েকটা আঁকি বুঁকি দাগ ফুটে আছে, যেন কাঁপা কাঁপা আঙুলের চাপে কিছু লিখে আবার মাটি লেপে দিয়েছে কেউ। তারপর সেই মাটির উপর আবার আঙুল বুলিয়ে আঁকা একটা পাকানো কোল দাগ, অনেকটা মশার ধূপের মতো একটা চিহ্ন। লেখাটা থেকে একটু দূরেই একটা পায়ের ছাপ, দিঘির দিকে এগিয়ে গেছে ছাপটা, দিঘির নিটোল জলের উপরে গিয়েই মিলিয়ে গেছে আর ফিরে আসেনি। কাশীনাথ ভালো লেখাপড়া জানে না, তার উপরে মাটি লেপে দেওয়ায় লেখাগুলো আর কিচ্ছু দেখা যায় না, বরঞ্চ মশার ধূপের মতো চিহ্নটার মানে সে জানে। ছোটবেলায় এ বাড়ির কোনো একটা জায়গায় এই চিহ্নটা দেখেছে সে, কোন জায়গায় সেটা আর মনে পড়ে না। কয়েক পা পিছিয়ে এলো কাশীনাথ, তার বৃদ্ধ বুকে একটা ভয়াবহ উত্তেজনার ঢেউ ছাপিয়ে পড়ছে ক্রমাগত। সকালের রোদে মহিতোষ বসুর আঙুলের ছাপে চিহ্নটা এখন জলজল করছে, প্রাচীন পৌরাণিক ধারণা অনুসারে যার অর্থ পুনর্জন্ম। তার চোখের তারায়ের প্রি বুকিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। প্রি বুকিংয়ে থাকছে 25% ডিসকাউন্ট, লেখকের স্বাক্ষর ও বিশেষ উপহার। যারা অফলাইনে কিনতে চান তারা 25 জুলাই এর পর যে কোনো বইয়ের দোকানে পাবেন, এছাড়াও পাবেন অ্যামাজন সহ অন্য যে কোনো অনলাইন মার্কেট প্লেসে। বাংলাদেশের পাঠকরা বইটা পাবেন বাতিঘর বুক স্টোর থেকে। বই সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আমাদের 9434343446 এই নাম্বারে। শুনছিলেন তার চোখের তারায়ের শেষ অডিও টিজার। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।